ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
বাংলাদেশে করোনা পরিস্থিতি মনিটর করে এমন একটি গবেষক দল তাদের আগাম পূর্বাভাসে বলেছে, আগামী জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তাই যদি হয়, আগামী জুন নাগাদ 17,000 মানুষের মৃত্যু হতে পারে। তারা এটাও বলেছেন, কার্যকর ব্যবস্থা নেওয়া হলে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমতে পারে। পাঁচজন গবেষক গ্রহণযোগ্য গাণিতিক পদ্ধতি ব্যবহার করে এই পূর্বাভাস দিয়েছেন। গবেষক দলের এই পূর্বাভাসের তথ্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ ও শাফিউন শিমুল, টরন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুফাক্কার হোসেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক নুসরাত জেবিন এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শক আবু জামিল ফয়সাল এই গবেষক দলের সদস্য। তারা গত মে মাস থেকে স্বেচ্ছাসেবার ভিত্তিতে সরকারকে নিয়মিত করোনা সংক্রমণের পূর্বাভাস দিয়ে আসছেন। গবেষণার পূর্বাভাসে বলা হচ্ছে, পিক সময়ে দৈনিক আক্রান্তের সংখ্যা 14,000 উঠতে পারে। যদিও অতি সম্প্রতি সরকারি হিসাবে করোনা শনাক্ত রোগীর সংখ্যা প্রতিদিনই কমছে। গত 10 মাসে সরকারি তথ্য, বাংলাদেশের জনসংখ্যা, সংক্রমণ প্রতিরোধে সরকারের নেওয়া ব্যবস্থা, এসব বিষয় বিবেচনায় নিয়ে এই পূর্বাভাস প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গবেষক দলের সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ। তিনি বলেন, পূর্বাভাসের তথ্য সরকারকে অবহিত করা হয়েছে, কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সরকার যথাযথ ব্যবস্থা নিলে সম্ভাব্য মৃত্যু ও সংক্রমণ কমানো সম্ভব।
আসলে আমাদের একটু ভিন্নমুখী এই নিতে হবে। ধরেন যে আমাদের মানুষজন সবাই তো টেলিভিশন সেটের সামনে বসে থাকে না, হ্যাঁ, তো টেলিভিশনে বিজ্ঞাপন দিলে বা টেলিভিশনে অ্যাওয়ারনেস বিল্ডিং করলে টেলিভিশনের মাধ্যমে খুব কাজ হচ্ছে না।
ওদিকে সর্বশেষ 24 ঘন্টায় গত 7.5 মাসের মধ্যে সবচেয়ে কম 824 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই সময় মৃত্যু হয়েছে 30 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা 8.14% কমেছে, শনাক্ত রোগীর সংখ্যাও কমেছে 17.75%। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 7,428 জনের, রোগী শনাক্ত হয়েছে 5,08,099 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
বিশ্বব্যাপী করোনা মহামারী বাংলাদেশেরও মানুষের জীবন জীবিকা সহ সামগ্রিক জীবনকেই বিপন্ন, বিপর্যস্ত, লণ্ডভণ্ড করে দিয়েছে। অধিকাংশ মানুষ ক্রমশ হারিয়েছে তার টিকে থাকার সক্ষমতা। স্বাস্থ্য ব্যবস্থার সাথে সাথে এর ভয়াবহ প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়, জীবন জীবিকায়, জীবনযাপনে এবং অর্থনীতি সহ সর্বত্র। বিশ্বব্যাপী মন্দার মধ্যেও বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয়ের ঘুরে দাঁড়ানো, বৈদেশিক সাহায্য প্রাপ্তির ঊর্ধ্বগতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড অর্জন সহ দেশের সামষ্টিক অর্থনীতিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেলেও করোনা মানুষের জীবন জীবিকা এবং টিকে থাকার বিষয়টিকে গুরুতর সংকটের মধ্যে ফেলে দিয়েছে। সামগ্রিক বিবেচনায় বিশেষজ্ঞগণ বিদায়ী বছরটিকে করোনার বছর হিসেবেই চিহ্নিত করছেন। বিদায়ী বছরের এসব প্রবণতা নিয়ে বিশ্লেষণ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান।
করোনা বিদায়ী বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সময়কালে দেশের অর্থনীতি এবং অর্থনীতির সাথে মানুষের জীবন জীবিকার পরিস্থিতি কেমন ছিল, আপনি কিভাবে বিদায়ী বছরটাকে দেখছেন?
নিঃসন্দেহে 2020 করোনার বছর হিসেবেই ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। স্বাস্থ্য খাতে তো বড় ধাক্কা পড়েছে, কিন্তু সার্বিকভাবে করোনা একটা অনিশ্চয়তা তৈরি করেছে যার প্রচন্ড প্রভাব আমাদের অর্থনীতির উপরে পড়েছে, এবং এই প্রভাবগুলো সামষ্টিক অর্থনীতির উপর যেমন পড়েছে তেমনি ব্যক্তি পর্যায়ে যে অর্থনীতি, সাধারণ মানুষের যে অর্থনীতি, সেখানে আরো বড় করে পড়েছে। আমরা গবেষণায় দেখেছি, আমাদের নিজস্ব পিপিআরসি বিআইজিটি গবেষণায় দেখেছি, এই করোনা কালে আমাদের করোনার আগে দারিদ্রের হার ছিল 20% মতো। এই করোনার জনিত অর্থনৈতিক ধাক্কায় প্রায় আরো 25-30% লোক এই দারিদ্রের কাতারে যোগ দিয়েছে। এদেরকে আমরা বলেছি নতুন দরিদ্র, বন্ধ হয়ে গেছে অনেক সেবা খাতের নানামুখী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এবং তার যে শুধুমাত্র যে মালিকরা নয়, যারা কাজ করতেন, যারা শ্রমিক, যারা পারিশ্রমিকের মাধ্যমে ওখানে সেবা দিতেন, সবাই অনেকটা বেকারের মধ্যে পড়ে গেছে। হয়তো শিক্ষক এখন হয়তো ফল বিক্রি করতে বাধ্য হচ্ছে, এই ধরনের অবস্থা আমরা দেখেছি গ্রামাঞ্চলে। আরেকটি বিষয়, বড় বিষয় দেখা দিয়েছে যে শহরে অনেকে শহরে এসছে নিজের ভাগ্যান্বেষণের জন্য, কিন্তু এই করোনাকালীন সময়ে আয়ের অনিশ্চয়তা তৈরি হয়েছে, কিন্তু শহরের যে জীবন মানের খরচের বোঝা সেটা কমেনি। বাড়ি ভাড়া, স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা, যাতায়াত, ইলেকট্রিসিটি বিল, এগুলো কোনোটাই কমেনি, যার ফলে অনেক মানুষের শহর ছেড়েও চলে যেতে হয়েছে। কিন্তু সেই চলে যাওয়াটা নিশ্চয়তার চলে যাওয়া নয়, একেবারে নতুন অনিশ্চয়তায় চলে যাওয়া। কারণ সেখানে কোনো, হয়তো গ্রামে নিজের ঠাইয়ের জায়গায় গেছে, কিন্তু কর্মসংস্থানের বিষয়টা নিশ্চিত হয়নি। অনেক যে অনেকাংশে আমরা দেখেছি যে রিক্সা চালকদের উপর একটা আমরা সমীক্ষা করেছি, জরিপ করে দেখেছি, হয়তো তাদের লকডাউনের পরবর্তীতে রিক্সা চালনা পেশায় ফিরে এসছে বটে, কিন্তু সে আগের মতো আয়ের জায়গায় এখনো পুরোপুরি ফিরতে পারেনি। সামগ্রিকভাবে অর্থনৈতিক অনিশ্চয়তাটা সামষ্টিক অর্থনীতির উপরে এখনো আছে, ব্যক্তি অর্থনীতির উপরে এটা আরো বেশি করে আছে।
খাদ্য নিরাপত্তার বিষয়টি আপনি কি,
খাদ্য নিরাপত্তার বিষয়টা তুলনামূলকভাবে আমরা অত গভীরতম সমস্যায় পড়িনি, এই কারণে যে এই করোনা কালে আমাদের কৃষি এক ধরনের ইয়ে দেখিয়েছে। বিষয়টা আমাদের সমীক্ষায় যেটা উঠে আসছে, কিছুটা এখনো একেবারে ক্ষুদার জায়গাটা আছে, কিন্তু তার চেয়ে বড় জায়গা হচ্ছে অপুষ্টির জায়গাটা, আর সংকটটা আরো গভীরতর হয়ে।
ডক্টর হোসেন জিল্লুর রহমান সহ অর্থনীতিবিদগণ মনে করেন, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার চাইতেও মানুষের টিকে থাকার এবং বিপন্ন অবস্থা দূর করতে পারার সর্বাত্মক প্রচেষ্টাই হবে সরকারের আগামী বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
লাভ জিহাদে বিরোধী বিলে সম্মতি দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের মন্ত্রিসভায় অনুমোদন পেল লাভ জিহাদ বিল। ওই বিলে বলা হয়েছে, কোনো মহিলা বা সংখ্যালঘুদের জোর করে ধর্মান্তর করলে 2-10 বছর জেল হবে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, মধ্যপ্রদেশ ধর্মীয় স্বাধীনতা বিল 2020 অনুযায়ী কোনো নাবালক, মহিলা, তপশিলি জাতি ও উপজাতির কোনো ব্যক্তিকে জোর করে ধর্মান্তরিত করলে ন্যূনতম 2-10 বছরের জেল হবে এবং ন্যূনতম জরিমানা 50,000 টাকা। মন্ত্রিসভায় পাশের পর এবার বিল পেশ করা হবে মধ্যপ্রদেশের বিধানসভায়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, 1968 সালে ধর্মীয় স্বাধীনতা বিলের পরিবর্তে এই বিল আনা হচ্ছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।
মিতালির আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহেরা, আজকে আমরা কথা বলবো কোন শ্রোতাবন্ধুর সাথে এবং তিনি কোথায় আছেন?
আজকে কিন্তু আমরা বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ, ভারত থেকে নয়, আমরা একটু অন্য দেশ থেকে আমাদের একজন শ্রোতাকে নিয়েছি। তিনি রয়েছেন মালয়েশিয়াতে, মোহাম্মদ মামুনুর রশিদ। তার সঙ্গে আজকে আমরা কথা বলছি।
মোহাম্মদ মামুনুর রশিদ, আপনি টেলিফোনে আছেন?
জি জি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। আমি জানতে চাচ্ছি যে আপনি মালয়েশিয়ায় কত বছর আছেন এবং সেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, তবে তার আগেও হয়তো ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান আপনি বাংলাদেশ থেকে শুনতেন, আপনার কাছ থেকে সে কথাই জানতে চাচ্ছি যে আপনি কবে মালয়েশিয়ায় গেছেন।
আমি মালয়েশিয়ায় আসেছি আপনার প্রায় 7.5 বছর।
আচ্ছা,
আমি বাংলাদেশ থেকে আমার এক স্যারের মুখে শুনতাম আপনাদের এই যে এই অনুষ্ঠান সম্পর্কে, হায়দারুল ইসলাম, তিনি মারা গেছেন। ওইগুলো আমাদের এই স্কুলে ক্লাস নিয়ে যে দেখাইতো আর কইতো যে এই যে আমি এইটা শুনি আমার ওখান থেকে দিয়েছে। আমি সেখান থেকে আস্তে 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 আমার এইটা মনের ভিতরে আমার মানে কাঠে, তাহলে আমিও তো শুনবো, আমিও শুনবো। কিন্তু আমার শুনতে শুনতে আমি এখন প্রায় এই অনুষ্ঠানটা 4 বছর শুনি।
আচ্ছা আচ্ছা, তার মানে আপনি মালয়েশিয়া থেকেই শুনছেন নিয়মিত এখন, আর বিদেশে গেছেন?
শুনি আপনাদের ওই যে আপনার ফেসবুকে কিছুদিন আগে ফেসবুকে হইতো, তারপরে আপনারা অডিও, এখন ফেসবুকে মানে অডিও হয়।
হ্যাঁ, এখন আমরা সবাই করোনা ভাইরাসের কারণে আমরা তো স্টুডিওতে যেতে পারছি না, তবে ফেসবুক লাইভ অনেকেই করেন আমাদের মধ্যে, সেসবগুলো নিশ্চয়ই দেখতে পারেন আপনারা। এবং ফেসবুক লাইভ যেসব অনুষ্ঠান, যেমন নির্বাচনের সময় অনেক ফেসবুক লাইভে বিভিন্ন খবরাখবর হোয়াইট হাউস থেকে, নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের খবরাখবর ডেলাওয়ার থেকে দিল, বিভিন্ন জায়গা থেকে আমরা দিয়ে থাকি।
জি, আমি দেখেছি এইগুলো।
আচ্ছা, তো আপনার কাছে আমি শুনতে চাই যে আপনি যখন বিদেশে গেলেন আপনি ভয়েস অফ আমেরিকা শোনা শুরু করলেন, কেন বলুন তো?
এই অনুষ্ঠানটা আমার কাছে খুবই অসাধারণ লাগে, সুন্দর লাগে এই জন্য। আর আমি তো প্রথমে ওই ছোটকাল থেকে, আমি একটা কথা বললাম না আপনাদেরকে, ছোটকাল থেকে আমার শিক্ষাগুরু ছিল হায়দারুল ইসলাম, তার কাছ থেকে শুনতাম। শোনার পরে তারপরে ফেসবুকে বিভিন্ন রকম দেখার পরে আমি যে যখন ফোন ইউজ করার ধরলাম তখন থেকে আমি শুনি।
তো এখন আপনি বিদেশে থাকেন এবং আপনি নিশ্চয়ই দেশের খবরাখবর, বাংলাদেশের খবরাখবর জানার জন্য শুনেন, তাই না?
জি জি জি।
আপনি বলুন যে আমাদের ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনছেন, বাংলাদেশ, ভারতের খবর এবং বিশ্বের বিভিন্ন জায়গার খবরাখবর দিয়ে আমরা বাংলাতে অনুষ্ঠান প্রচার করছি দূর আমেরিকা থেকে, আপনার কি কোনো, হ্যাঁ বলুন, আপনার অনুভূতিটা জানতে চাই।
এইটা আমার কাছে খুবই সুন্দর লাগে যে আমার ভাষা সারা বিশ্বের সামনে যে আপনারা উত্থাপন করছেন, আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, বাংলা ভাষায় যে আমরা খবর শুনতে পারি সকল দেশের, এখন অনেক অনেক মানুষ আছে যারা দেখা যাচ্ছে এই ভাষা বোঝে না, ইংলিশে খবর হয় তারা বুঝবে না, যারা গ্রামের দেখেন গ্রামে যারা বসবাস করে তারা তার ভাষা বুঝবে না ইংলিশ ভাষায় যদি, আর এই বাংলা ভাষায় যে আপনারা সংবাদ প্রচার করেন এটা সবাই বুঝবে, কৃষক শ্রমিক শুরু করে সবাই বুঝবে, আমার কাছে এই জন্য খুবই ভালো লাগে।
আপনি মালয়েশিয়ায় আছেন, আপনি আমাদের অনুষ্ঠান শোনেন, খবর তো শোনেনই, খবরের জন্যই মানুষ প্রথমত রেডিও টেলিভিশন দেখা শোনা এগুলো শুরু করেন, কিন্তু আরো কিছু কি আপনার জানতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে, সেরকম কোনো কিছু আছে?
খবর শুনি আমি তো এখন, জানতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে, জি সব সবকিছুই তো আপনার বিনোদন।
হ্যাঁ, মামুনুর রশিদ, আমরা যখন ফেসবুক লাইভ প্রচার করতাম আমাদের স্টুডিও থেকে করোনা ভাইরাস এই সংক্রমণ শুরুর আগে, ফেসবুক লাইভ যখন হতো তখন নিয়মিতভাবে আপনি অংশগ্রহণ করতেন, তো এখন তো ব্যাপারটা হয় না, কিন্তু আপনি আমাদের যে আরো অন্যান্য অনুষ্ঠান হচ্ছে, টেলিভিশনের অনুষ্ঠানগুলো আমরা ইউটিউবে দিচ্ছি, আমরা ইনস্টাগ্রামে দিচ্ছি, ফেসবুক লাইভও মাঝে মধ্যে হচ্ছে, এই সমস্ত জিনিসগুলি তো নিশ্চয়ই দেখছেন নাকি?
জি জি জি, আমি তো দেখি।
এখন কেমন লাগছে?
হ্যালো আমেরিকা, এনটিভিতে, আমেরিকান আওয়ার, আরটিভিতে, ইউএস পলিটিক্স আছে আরটিভিতে, এগুলো কেমন লাগে?
এগুলো ভালোই লাগে আমার কাছে। জি, এইগুলো আমি শুনি প্রতিনিয়ত, আপনারা যখনই সংবাদ পরিবেশন করেন আমি তো শুনি, রোকে আভাকে আমি বিভিন্ন জায়গায় দেখি, ফেসবুকের মাধ্যমে, ফেসবুকেও দেখি, বিভিন্ন টিভি লাইভ শোতেও দেখি।
হ্যাঁ, অনেকেই তো দেখেন, তো আপনাদের কাছে কেমন লাগে? আপনি তো আর একা দেখেন না, হয়তো আপনার সঙ্গে যারা কাজকর্ম করেন বা আপনার বন্ধু বান্ধব যারা আছেন তারাও তো নিজেদের মতামত জানান কেমন লাগছে, তারাও নিশ্চয়ই শোনেন, দেখেন।
জি তারা তাদের কাছেও ভালো লাগে। আমি আর আমার এক বন্ধু আছে যারা আমরা প্রতিনিয়তই শুনি, সে এখানে লেখাপড়া করে, নাম এস এম নিজামুদ্দিন। দুজন রেগুলার শুনি এই আপনাদের এই অনুষ্ঠান।
আচ্ছা,
আমি মোবাইলে শুনি আর ডিস্টার্ব তাই আমি বেশিরভাগ এফ এম এ শুনি। তারপরে আপনার রেডিও এই এখন তো এফ এম এ আছে সবকিছু, এফ এম এ শুনি মোবাইলে শুনি।
আমাদের বাংলা ভাষার সাথে সাথে কিন্তু রোহিঙ্গা ভাষাতে একটি সম্প্রচার হচ্ছে, শুরু হয়েছে, এক বছর হয়েছে, সেটা কি কখনো শুনেছেন?
না, আমি সেটা শুনি নাই রোহিঙ্গা ভাষায়।
আচ্ছা, আপনাদের ওখানে যারা আছে রোহিঙ্গা যারা যাচ্ছেন, তারা তো মিয়ানমার থেকে অনেকে বাংলাদেশ থেকে হয়তো মানব সম্পদ যে পাচার হচ্ছে তাদের মধ্যেও যাচ্ছেন, সেরকম কারোর সাথে আপনার পরিচয় হয়েছে?
না, রোহিঙ্গাদের সাথে আমাদের কোনো রকম কিন্তু আমরা যোগাযোগ করি না। তারা খুবই মানে অন্যরকম একটা অন্যরকম অন্য ধরনের হিংস্র মনোভাব তাদের ভিতরে বেশি, তারা হিংস্রতা বেশি থাকে।
আসলে ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, অনিশ্চয়তার মধ্যে আছে, সেই জন্য হয়তো তাদের অনিশ্চিত ভবিষ্যৎ, তারা জানে না ঠিক কি করবে না করবে, মানুষের অনুভূতি তো ভিন্ন হতে পারে।
বিদেশে বসে বাংলা অনুষ্ঠান শুনতে কেমন লাগে?
এই অনুষ্ঠানটা যখনই শুরু হয় তার আগে থেকে আমি আপনার অপেক্ষায় থাকি যে কখন শুরু হবে অনুষ্ঠানটা, আর যখনই আপনারা এই বাংলা ভাষায় এই যে অনুষ্ঠানটা প্রচার করেন তখন মানে মনের যে উপলব্ধিটা আমি আপনাদের মানে মুখে বললে বোঝাতে পারবো না, মানে এমন আমার হয়। তার কারণে আমরা বিদেশে থাকি, আমাদের কাছে খুবই মানে আমার কাছে তো মানে খুবই ভালো লাগে, আর আমার কাছে মানে একটা এই জিনিসটা একটা মানে আমি যে কি উপলব্ধি করি আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে,
যাই হোক, মামুনুর রশিদ তাহেরা আমাদের শুনে খুব ভালো লাগছে। বাইরে থেকে তিনি বাংলা ভাষায় আমাদের অনুষ্ঠান প্রচার শুনে তার সব অনুষ্ঠানে ভালো লাগছে, দেশের খবর জানতে পাচ্ছেন, এবং আমাদেরও মামুনুর রশিদ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, এবং অন্য শ্রোতা বন্ধুরা যারা শুনবেন তারাও আমরা আশা করছি যে অন্যান্য দেশ থেকেও যারা শোনেন, অনেক দেশ থেকে তো আমাদের অনুষ্ঠান শোনেন ভয়েস অফ আমেরিকার, তো তাদের সাথে আমাদের যোগাযোগ সম্ভব হয়ে উঠবে। আজকে আপনি যে যোগ দিলেন আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা, আপনাদেরকেও ধন্যবাদ, আল্লাহ হাফেজ।
ধন্যবাদ
তাহেরা। এবার তো আমাদের চিঠির প্রাপ্তি স্বীকার করার পালা।
একদম ঠিক বলেছেন, আমাদের কাছে বেশ কিছু ইমেল এসেছে। আপনারা মোটামুটি সবাই আসন্ন বড়দিন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন, ভালোবাসা পাঠিয়েছেন আমাদের সবার জন্য। তবে সুমনা সুলতানা রুবি টাওয়ার মোহাম্মদপুর থেকে লিখেছেন, আপনি জানতে চেয়েছেন যে আমেরিকায় বড়দিন কিভাবে পালিত হয়।
আসলে তাহলে আমরা কিন্তু এর আগে আমাদের অনুষ্ঠানে প্রতি বছরই আমরা মোটামুটি একটা বর্ণনা দিয়ে এখানকার বড়দিনের খবরাখবর আমরা জানাই, তো আমি জানি না যে সুমনা শুনেছেন কিনা, যদি আপনি শুনেন না থাকেন তবে এবারেও আমরা চেষ্টা করবো। আমি জানি না যে আপনি এন টিভিতে আমাদের অনুষ্ঠান দেখেন কিনা, ভয়েস অফ আমেরিকার হ্যালো আমেরিকা যে অনুষ্ঠানটি প্রচার করা হয় তাতে কিন্তু আমরা বরাবরই দেখাই, এবারও কিছুটা ঝলক দেখাবার আশা রয়েছে। আপনি রবিবার দিন এন টিভিতে দেখলে
সবাই বাড়ি থেকে কাজ করছি, বড়দিনের আমেজও অন্যরকম, তাই না আপা?
তাই, আর তাছাড়া এই প্যান্ডেমিকের কারণে অনেকে তো বাইরে বেরোবেন না, খুব একটা বড় হইচই করে বড় বড় পার্টি যেগুলো হয় যেটা পরিবারের সঙ্গে মিলেমিশে একসাথে খাওয়া দাওয়া কোথাও বেড়াতে যাওয়া সেগুলো এবার কিন্তু সীমিত হয়ে গেছে আমেরিকাতে। মানে একটা হাসি আনন্দের আমেজে বড়দিন পালন করা হয় এবং প্রায় গোটা ডিসেম্বর মাসটাই বেশ আনন্দ উৎসব থাকে, কেনাকাটা, উপহার সামগ্রী কেনা চলে, এতে কার্ড বিনিময় হয়, শুভেচ্ছা পত্র বিনিময় হয়, নতুন নতুন জিনিস বাজারে আসে সেগুলো কিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়েদের উপহার দেয়া হয়, মা বাবার সাথে যোগাযোগ করা হয়, এইসব কিছু থাকে,
নতুন সিনেমা বের হয়, নতুন গান বের হয়, সবাই আলোকসজ্জা করে বাড়িতে ভেতরে বাইরে, এই জিনিসগুলি এবারে একটু কম চোখে পড়ছে, কারণ প্যান্ডামিকের কারণে আপনারা জানেন যে অনেক মানুষ মারা গেছে আমেরিকায় এবং অনেক মানুষ এখনো আক্রান্ত হচ্ছেন প্রতিদিন।
সেটার জন্যই কিছুটা বলা হয় যে সীমিত পর্যায়ে এবারের ছুটির মৌসুমটা পালন করা হচ্ছে। তো আপনাকে চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
পরের ইমেলটি পাঠিয়েছেন জাকির হোসেন, সেকশনাল অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আপনি কেবলমাত্র লিখেছেন যে অ্যাটাচমেন্টটা দেখবেন, কিন্তু ভাই আপনার না খোলা যায়নি। আপনি যদি চিঠিতেই সব বিস্তারিতভাবে লিখেন কি বলতে চেয়েছেন জানিয়ে দেন তাহলে ভালো হয়। আপনার চিঠির জন্য
হয়তো আমি ধারণা করছি যে বোধহয় একটা শুভেচ্ছা পত্র ছিল,
সেটা হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আসন্ন বড়দিন এবং নতুন বছর।
সেই তো।
পরের চিঠি লিখেছেন দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে। আপনিও বড়দিনের শুভেচ্ছা পাঠিয়েছেন। আজকের আসরের শেষ চিঠিটি পাঠিয়েছেন মোখলেসুর রহমান, রেডিও লিসনার্স ক্লাব, কুষ্টিয়া থেকে।
আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরটি সবার জন্যই সুন্দর হোক, শান্তিপূর্ণ হোক। এই যে এবার 2020 সালটি কাটলো প্যান্ডেমিকের মধ্যে দিয়ে, সেই অন্ধকার থেকে যেন গোটা বিশ্বই বেরিয়ে আসতে পারে। কারণ এখন শোনা যাচ্ছে চারিদিকে ভ্যাকসিন উদ্ভাবন করা হয়েছে এবং সেগুলো ব্যবহার শুরু হয়েছে ভ্যাকসিন দেয়া। তো আশা করছি যে বিভিন্ন দেশে যারাই আক্রান্ত হয়েছেন সবার জন্যই আমরা প্রার্থনা করছি এবং এই দোয়াই করছি যে সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেটাই আমরা আমাদের কাম্য।
আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন।
মিতালি রাসুর, আজ তাহলে এ পর্যন্তই। তবে আমরা যাওয়ার আগে তাহেরা কিবরিয়া এবং আমি রোকেয়া হায়দার সবার জন্য আবারও নতুন বছরের, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। 2021 সাল সবার জন্য কল্যাণকর হোক, এই শুভকামনা নিয়ে আজকের মিতালি শেষ করছি।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
যুক্তরাষ্ট্রের গ্লাস তৈরি সংস্থা কর্নিং সারা বিশ্বজুড়ে স্মার্টফোনগুলির জন্য কাচের কাভারগুলি সরবরাহ দিয়ে থাকে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ডিয়েনা মিচেল তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে এই সংস্থা যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠেছে। বিশ্বব্যাপী অনেক মানুষ এখন আর্থিক লেনদেন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া পর্যন্ত সমস্ত কিছুর জন্য স্মার্টফোন ব্যবহার করে থাকেন। সুতরাং যদি কখনো এই স্মার্টফোনের কাচের পর্দা ক্র্যাক হয় অর্থাৎ চিট ধরে, তখন মনে হয় যেন জীবনের গতি রুদ্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যুক্তরাষ্ট্রের কাচ প্রস্তুতকারক সংস্থা কর্নিং স্মার্টফোনের গ্লাসকে আরো শক্তিশালী করতে এক দশকেরও বেশি সময় ব্যয় করেছে। এটি চীন এবং ভারতের মতো স্মার্টফোনগুলির ক্রম বর্ধমান বাজারগুলির জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে। স্মার্টফোন অনেকের কাছে খুব শখের জিনিস এবং তারা এর জন্য অনেক খরচ করতেও পিছপা হয় না। কর্নিং গরিলা গ্লাসের বিপণন ও উদ্ভাবনী পণ্যের ভাইস প্রেসিডেন্ট স্কট ফোরস্টার বলেন,
These devices are typically a much higher percentage of a person's GDP in emerging regions. So durability and longevity of that phone becomes a much more critical feature than in other developed countries.
উন্নয়নশীল দেশগুলিতে এই স্মার্টফোনগুলি কিনতে হলে সাধারণত একজন ব্যক্তিকে তার সামগ্রিক আয়ের অনেকটা খরচ করতে হয় এবং আয়ের অনুপাতে এই খরচ অন্যান্য দেশগুলির তুলনায় অনেক বেশি। সুতরাং সেই ফোনের স্থায়িত্ব এবং দীর্ঘায়ুতা তার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হয়ে উঠবে, এটাই খুব স্বাভাবিক। 1851 সালে প্রতিষ্ঠিত কর্নিং সময়ের সাথে সাথে তাল মিলিয়ে তাদের ব্যবসা ধরে রেখেছে। 1879 সালে থমাস এডিসন তার লাইট বাল্বের কাচের জন্য কর্নিং সংস্থার কাছে যান। নাসার স্পেস শাটলগুলির উইন্ডোজগুলিতে অর্থাৎ জানালায় কর্নিং এর গ্লাস ব্যবহার করা হয়। 1950 দশকে কর্নিং ওয়ার্ক কুকওয়ের সাথে সব পরিবারের মধ্যে একটা পরিচিত নাম হয়ে যায় এবং স্টিভ জবস এটি আইফোনের জন্য ব্যবহার করেন। এখন কর্নিং বিশ্বব্যাপী স্মার্টফোন গ্লাস শিল্পে প্রাধান্য পেয়েছে। এর সর্বশেষ পণ্য গরিলা গ্লাস ভিক্টাস আরো শক্ত বলে জানিয়েছেন কর্নিং গরিলা গ্লাসের আরেকজন ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার জন বেইন। তিনি বলেন,
Whenever we develop a new glass, we set the bar high. The new glass must be clearly better than our current flagship product and far superior to the competition.
যখনই আমরা একটি নতুন কাঁচ তৈরি করি, আমরা সেটির গুণগত মান এমনভাবে নির্ধারণ করি যাতে নতুন গ্লাস অথবা কাঁচটি অবশ্যই আমাদের বর্তমান ফ্ল্যাগশিপ পণ্যগুলোর তুলনায় আরো ভালো এবং প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক বেশি উন্নত মানের হয়।
কর্নিং সংস্থার তরফ থেকে আরো জানানো হয়েছে যে ভিক্টর্স গ্লাসের ক্ষেত্রে তারা একই সাথে ড্রপ এবং স্ক্র্যাচ উভয়কেই আরো উন্নত মানের করতে সক্ষম হয়েছেন এবং এই শিল্পে এটাই কিন্তু প্রথম। কর্নিং গরিলা গ্লাসের ভাইস প্রেসিডেন্ট স্কট ফরেস্টার আরো বলেন,
গরিলা গ্লাস ভিক্টর্স ক্যান ড্রপ ফ্রম 2 মিটারস ইন হাইট, which is taller than I am, onto a rough surface like asphalt. And it has 2x better scratch performance than our previous glass.
Gorilla Glass সংস্থা ভিক্টর্স আমার থেকেও লম্বা অর্থাৎ 2 মিটারের মতো উচ্চতা থেকে অ্যাসফল্টের অর্থাৎ পিচের রাস্তার মতো রুক্ষ জায়গার উপরে পড়লেও স্ক্র্যাচ পারফরম্যান্স আমাদের আগের কাজগুলির তুলনায় কিন্তু আরো দ্বিগুণ ভাবে কাজ করবে। সুতরাং পরের বার আপনার ফোনটি যদি হাত থেকে পড়ে যাওয়ার পরেও ভেঙে না যায় তাহলে কিন্তু অলৌকিক এই ঘটনার জন্য সম্ভবত নিউ ইয়র্কের এই সংস্থাকে ধন্যবাদ জানাতে হবে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। বিগত 5 বছর ধরে কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতিতে কিউবার জনগণের প্রতিটি ক্ষেত্রে সেদেশের সরকারের কড়া নিষেধাজ্ঞার কথাই তুলে ধরা হয়েছে। পশ্চিম গোলার্ধ বিষয়ে পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল কোজ্যাক কিউবার মানবাধিকার সম্পর্কিত বিশেষ ব্রিফিংয়ে বলেন, প্রতিটি যুক্তরাষ্ট্রের প্রশাসন এই একই ধরনের সমস্যার মোকাবেলা ও তার সমাধান দেওয়ার প্রয়াস রেখেছে। বিগত বছরগুলিতে যুক্তরাষ্ট্র সরকার মানবাধিকার, সুশীল সমাজ ও বহুতত্ত্ববিদের মতো বিষয়ে কিউবা সরকারের দৃষ্টিভঙ্গি প্রশমনে কিউবা সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। রাষ্ট্রদূত কোজ্যাক বলেন, সেই প্রয়াস কিঞ্চিত সফল হয়েছে। কিউবার অর্থনীতি এক পরিজীবী অর্থনীতি, অন্যের উপরে যা নির্ভরশীল। প্রথমে তারা কড়া নীতি এবং দমনমূলক পদক্ষেপ নিতে সমর্থ হয়েছিল, যে কড়াকড়ি আরোপের কারণে বেশিরভাগ শিল্প উদ্যোক্তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। ছাত্র অ্যাসোসিয়েশন, সংবাদপত্র এবং সব ধরনের সুশীল সমাজের কার্যকলাপ বন্ধ হয়ে যায়। দেশের অর্থনীতি বন্ধের বিনিময়ে তারা কড়া নীতি বজায় রাখে, কারণ দেশটি বহু বছর ধরেই সোভিয়েত ইউনিয়নের বিশাল বাহ্যিক ভর্তুকি লাভ করেছে। এটা সত্য বলেই আমরা জানি, কারণ 1991 সালে যখন সোভিয়েত প্রজাতন্ত্রের পতন হয় কিউবা তখন ছাড় দেয়া শুরু করে, তবে তা জনগণের ক্ষুধার মূল্যে। রাষ্ট্রদূত কোজ্যাক বলেন, কিউবা তখন তার অর্থনীতিকে সীমিত উদারকরণের সিদ্ধান্ত নেয়, যা থেকে সরকার সুবিধাভোগ করতে শুরু করে, মুক্ত অবাধ তৎপরতা শুরু এবং কিউবার সমাজে এক সত্যিকার পরিবর্তন সূচিত হয়। 1998 সালে ভেনেজুয়েলায় হিউগো শেভেজ ক্ষমতায় আসেন এবং কিউবাকে ভর্তুকি দিতে শুরু করেন। রাষ্ট্রদূত কোজ্যাক বলেন, এর বিনিময়ে কিউবা শেভেজ সরকারকে ক্ষমতা ধরে রাখতে সমর্থন করে এবং উদারকরণ পদক্ষেপ তুলে নিয়ে আরো নিপীড়নের কর্মসূচি প্রবর্তন করে। এসব এবং অন্যান্য কারণে ট্রাম্প প্রশাসন কিউবা সরকার নিপীড়ন নীতিতে যে অর্থায়ন করে সেই নীতি এবং ভেনেজুয়েলায় তাদের হস্তক্ষেপের নীতির বিরুদ্ধে মনোযোগ নিবদ্ধ করেছে। রাষ্ট্রদূত কোজ্যাক বলেন, এসব আমরা করছি কিউবার সামরিক বাহিনী, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপ করে। তিনি বলেন, আমরা কিউবার সুশীল সমাজ ও ব্যক্তিগত খাতের উন্নয়নে ভূমিকা রাখব, দমনমূলক কিউবা সরকারের জন্য নয়। কিউবায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ক্ষেত্রে কিউবার জনগণের মানবাধিকারের প্রতি শ্রদ্ধা হতে হবে আমাদের মূল লক্ষ্য। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases, especially written, for people learning English. On today's program, Jill Robbins and I tell you about a recent opinion story in an American newspaper. Later, Jill Robbins answers a question from an English learner in China. We close with an American story. This week, it is Quiche by Jack London. But first, the next First Lady of the United States, Jill Biden, holds a doctorate in education. She completed her degree from the University of Delaware in 2007. When President-elect Joe Biden takes office next month, Jill Biden will be the first ever First Lady with a doctoral degree. She is widely known as Dr. Jill Biden. This is not unusual. In English, the word doctor can appear before the name of a person who holds a doctoral degree or a medical degree. But a recent opinion article published in the Wall Street Journal newspaper disagreed with the custom. The title of the article, by American writer Joseph Epstein, is There a Doctor in the White House? Not if you need an M.D. M.D. is short for a doctor of medicine.
Epstein begins his article like this. Madam First Lady, Mrs. Biden, Jill, kiddo, a bit of advice on what may seem like a small, but I think is not an unimportant matter. Any chance you might drop the doctor before your name? Epstein argues that Jill Biden does not deserve to be called Dr. Biden because she is not a medical doctor. He notes, a wise man once said that no one should call himself doctor unless he has delivered a child. Reaction to the article came quickly. Supporters of Epstein's argument agreed that people with teaching degrees should not want people to call them doctor. One conservative television presenter, Tucker Carlson, said Dr. Biden is as much of a doctor as Dr. Pepper is. Dr. Pepper is a popular brand of soft drink. Critics of Epstein's article, however, expressed surprise that the Wall Street Journal let such a story be published. They said they found it to be offensive, sexist, and, more simply, pointless.
In a post on Instagram, former First Lady Michelle Obama wrote, "Right now, we are all seeing what happens to so many professional women, whether their titles are Dr., Ms., Mrs., or even First Lady. All too often, our accomplishments are met with skepticism, even derision." Another former First Lady, Hillary Clinton, used fewer words. She tweeted, "Her name is Dr. Jill Biden. Get used to it." Vice President-elect Kamala Harris reacted to the article during a television appearance this week, saying, "It's not the American way." Jill Biden offered her own response Thursday, when she and President-elect Biden appeared on The Late Show with Stephen Colbert. She said the Epstein article surprised her. She said her doctoral degree is one of the things that she is most proud of. She added, "I worked so hard for it." Around the world, social media users who hold doctoral degrees in fields such as history, education, and mathematics changed their Twitter names to include Doctor.
In professional situations, it is correct to use the title Doctor for medical doctors as well as for people who have earned doctoral degrees. The lowercase form of the word doctor is only used to describe a person who is trained and licensed to treat sick and injured people. Jill Biden's students called her Dr. B. At political events, she is introduced as Dr. Jill Biden. Her Twitter account is at Dr. Biden. The general belief is that anyone who has earned a doctoral degree has the right to have the honorific doctor before their name. But what about in other languages?
Many are similar to English. In Spanish, for example, doctor is used for people with medical degrees and doctoral degrees in other fields. Claudia Bautista, a VOA Learning English listener from Mexico City, explains. In my city, the governor-in-chief is Doctora Claudia Sheinbaum. All people, colleagues, news, call her Doctora Sheinbaum. She is a politician, activist, writer, and scientist with a doctoral degree. That's why we call her Doctor or Doctora. In Spanish, the feminine form of doctor is Doctora. It is much the same in Turkish, as VOA Learning English listener Cem Utkan explains. Doctor is placed before the names of people who have completed their doctorate education and have the title of doctor, Utkan said. The same word is also used for medical doctors.
Some languages, such as Vietnamese and Chinese, use different honorifics for the two kinds of doctors. San Dao, a listener from Vietnam whose second language is English, explains. Vietnamese uses bác sĩ, doctor, to address medical doctors who work in hospitals, dentists, or maybe veterinarians or physicians. But one point worth saying is that bác sĩ is not an honorific for those who have completed their PhD. A PhD holder is called Dian Si, which can be clearly distinguished from Bak Si. San adds, I believe everyone knows the next First Lady is not a medical doctor, so there's no point in clarifying it.
As Epstein's opinion article and reaction to it went viral, the American dictionary Merriam-Webster offered a bit of language history. It wrote on Twitter, the word doctor comes from the Latin word for teacher. You probably already know that VOA Learning English has a Dr. Jill of its own. That would be language learning specialist Jill Robbins, who earned a doctorate in applied linguistics from Georgetown University. Around the office, when we are there, many of us call her Dr. Jill. Yet it is VOA's own writing style, and the writing style of most American news organizations, to only use doctor before someone's name if they are a medical doctor. That is why we call the nation's top infectious disease expert Dr. Anthony Fauci, but do not use the honorific doctor when writing about Jill Biden. I'm Ashley Thompson.
And I'm Jill Robbins.
To help protect yourself against the new coronavirus, wash your hands for 20 seconds with soap and water before you eat, after using the toilet, and after touching anything many other people touch, like a seat on a public bus. If you cannot wash your hands with soap and water, use an alcohol-based hand sanitizer that contains at least 60% alcohol. Taking these steps can help prevent not only the new coronavirus disease, but also colds, flu, and other viruses. For more information, visit the following websites: the World Health Organization at www.who.int or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Next up is this week's Ask a Teacher.
Today, we answer a question from Ryan in China. He writes, "When I want to say no with more politeness, what are other expressions I can use? Here are some examples about the situation. When the teacher asks me, 'Do you have any questions?' or when the flight attendant asks me, 'Do you need coffee?' 'Thanks, Ryan.' Dear Ryan, thank you for your question. Most Americans speak directly and are not afraid to say no in many situations. But we do have ways to be polite or show respect for another's feelings. The simplest way to be polite is to say no thank you. Let us look at some other polite ways to say no. In the case of a teacher asking, 'Do you have any questions?' you may want to answer this way:
'No, I do not have any, because your lesson was very clear.'
Another answer you may give is:
'Not now, but I might have some later when I try to do the assignment.'
This leaves open the possibility of asking questions on the subject later. On a plane, when a flight attendant asks, 'Do you need coffee?' you may hear this answer:
'Thanks, I'm fine.'
Note that the speaker does not use the word no, but still sends the message that coffee is not wanted. Another answer would suggest something else the attendant can bring:
'No thanks, but I would like some water.'
I think that saying no may be more difficult in other situations, such as when a friend asks you for a favor. In this case, Americans would usually explain why they cannot help. Here is an example:
'Ryan, can I borrow your bicycle tomorrow?'
'No, I'm sorry, but I need it to go to my job.'
It is also difficult to say no to an invitation. We might say we would like to accept it, to be polite. Listen to this example:
'Ryan, can you join us for dinner Saturday?'
'I wish I could, but I have other plans.'
Here, you express the idea that you want to accept the invitation, but you do not need to give details of your plan. I hope this helps the next time you want to give a polite answer to a question, Ryan. And that's Ask a Teacher. What question do you have about American English? Send us an email at learningenglish@voanews.com. I'm Jill Robbins.
Our story this week is Quiche. It was written by Jack London. Here is Shep O'Neill to tell you the story.
Kish lived at the edge of the polar sea. He had seen 13 suns in the Eskimo way of keeping time. Among the Eskimos, the sun each winter leaves the land in darkness. And the next year, a new sun returns, so it might be warm again. The father of Kish had been a brave man, but he had died hunting for food. Kish was his only son. Kish lived alone with his mother, Ikiga. One night, the village council met in the big igloo of Kloshkwan, the chief. Kish was there with the others. He listened, then waited for silence. He said, "It is true that you give us some meat, but it is often old and tough meat and has many bones." The hunters were surprised. This was a child speaking against them. A child talking like a grown man. Kish said, "My father, Bok, was a great hunter. It is said that Bok brought home more meat than any of the two best hunters, and that he divided the meat so that all got an equal share." "Nah, nah," the hunters cried. "Put the child out. Send him to bed. He should not talk to graybeards this way." Kish waited until the noise stopped. "You have a wife, Ugluk," he said, "and you speak for her. My mother has no one but me, so I speak. As I say, Bok hunted greatly, but is now dead. It is only fair, then, that my mother, who was his wife, and I, his son, should have meat when the tribe has meat. I, Kish, son of Bok, have spoken." Again there was a great noise in the igloo. The council ordered Kish to bed. It even talked of giving him no food. Kish jumped to his feet. "Hear me," he cried. "Never shall I speak in the council igloo again. I shall go hunt meat like my father, Bok." There was much laughter when Kish spoke of hunting. The laughter followed Kish as he left the council meeting. The next day, Kish started out for the shore, where the land meets the ice. Those who watched saw that he carried his bow and many arrows. Across his shoulder was his father's big hunting spear. Again, there was laughter. One day passed, then a second. On the third day, a great wind blew. There was no sign of Kish. His mother, Ikiga, put burned seal oil on her face to show her sorrow. The women shouted at their men for letting the little boy go. The men made no answer, but got ready to search for the body of Kish. Early next morning, Kish walked into the village. Across his shoulders was fresh meat. "Go, you men, with dogs and sleds. Follow my footsteps. Travel for a day," he said. "There is much meat on the ice, a she-bear and her two cubs." His mother was very happy. Kish, trying to be a man, said to her, "Come, Ikiga, let us eat, and after that I shall sleep, for I am tired." There was much talk after Kish went to his igloo. The killing of a bear was dangerous, but it was three times more dangerous to kill a mother bear with cubs. The men did not believe Quiche had done so, but the women pointed to the fresh meat. At last, the men agreed to go for the meat that was left, but they were not very happy. One said that even if Quiche had killed the bear, he probably had not cut the meat into pieces. But when the men arrived, they found that Quiche had not only killed the bear, but had also cut it into pieces, just like a grown hunter. So began the mystery of Quiche. On his next trip, he killed a young bear. And on the following trip, a large male bear and its mate. Then there was talk of magic and witchcraft in the village. "He hunts with evil spirits," said one. "Maybe his father's spirit hunts with him," said another. Quiche continued to bring meat to the village. Some people thought he was a great hunter. There was talk of making him chief after old Kloshkwan. They waited, hoping he would come to council meetings, but he never came. "I would like to build an igloo," Quiche said one day, "but I have no time. My job is hunting, so it would be just if the men and women of the village who eat my meat build my igloo." And the igloo was built. It was even bigger than the igloo of the chief, Kloshkwan. One day, Ugluk talked to Quiche. "It is said that you hunt with evil spirits, and they help you kill the bear." "Is not the meat good?" Quiche answered. "Has anyone in the village yet become sick after eating it? How do you know evil spirits are with me? Or do you say it because I am a good hunter?" Ugluk had no answer. The council sat up late talking about Quiche and the meat. They decided to spy on him. On Quiche's next trip, two young hunters, Bim and Bon, followed him. After 5 days, they returned. The council met to hear their story. "Brothers," Bim said, "we followed Quiche, and he did not see us. The first day he came to a great bear. Quiche shouted at the bear loudly. The bear saw him and became angry. It rose high on its legs and growled, but Quiche walked up to it." "We saw it," Bon, the other hunter, said. "The bear began to run toward Quiche. Quiche ran away, but as he ran, he dropped a little round ball on the ice. The bear stopped and smelled the ball, then ate it. Quiche continued to run, dropping more balls on the ice. The bear followed and ate the balls." The council members listened to every word. Bim continued the story. "The bear suddenly stood up straight and began to shout in pain." "Evil spirits," said Ugluk. "I do not know," said Bon. "I can tell only what my eyes saw." The bear grew weak. Then it sat down and pulled at its own fur with its sharp claws. Quiche watched the bear that whole day. For 3 more days, Quiche continued to watch the bear. It was getting weaker and weaker. Quiche moved carefully up to the bear and pushed his father's spear into it. "And then?" asked Kloshkwan. "And then we left." That afternoon, the council talked and talked. When Kish arrived in the village, the council sent a messenger to ask him to come to the meeting. But Kish said he was tired and hungry. He said his igloo was big and could hold many people if the council wanted a meeting. Klush Kwan led the council to the igloo of Kish. Kish was eating, but he welcomed them. Klush Kwan told Kish that two hunters had seen him kill a bear. And then, in a serious voice to Kish, he said, "We want to know how you did it. Did you use magic and witchcraft?" Kish looked up and smiled. "No, Klush Kwan, I am a boy. I know nothing of magic or witchcraft. But I have found an easy way to kill the ice bear. It is headcraft, not witchcraft." "And will you tell us, O Kish?" Klush Kwan asked in a shaking voice. "I will tell you. It is very simple. Watch." Kish picked up a thin piece of whalebone. The ends were pointed and sharp as a knife. Kish bent the bone into a circle. Suddenly, he let the bone go, and it became straight with a sharp snap. He picked up a piece of seal meat. "So," he said, "first make a circle with a sharp, thin piece of whalebone. Put the circle of bone inside some seal meat. Put it in the snow to freeze. The bear eats the ball of meat with the circle of bone inside. When the meat gets inside the bear, the meat gets warm, and the bone goes snap. The sharp points make the bear sick. It is easy to kill then. It is simple." Ugluk said, "Oh." Klush Kwan said, "Ah." Each said something in his own way, and all understood. That is the story of Kish, who lived long ago on the edge of the polar sea. Because he used headcraft instead of witchcraft, he rose from the poorest igloo to be the chief in the village. And for all the years that followed, his people were happy. No one cried at night with pains of hunger.
You have heard the story, Kish. It was written by Jack London. Your storyteller was Shep O'Neill.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.